ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ITU অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমার দেশের জনগণের জন্য আমি আমার এই উপহারটা তাদের জন্য দিচ্ছি। আমার দেশের যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মিনা ট্র্যাজেডিতে ঠিক কতজন বাংলাদেশি মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন তা নিয়ে বিভ্রান্তি বাড়ছেই।
এছাড়াও ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা বলে অস্ট্রেলীয় ক্রিকেট দলের সোমবার ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। রবিবার ফিলাডেলফিয়ায় রোমান ক্যাথলিক বিশপদের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস কিশোরদের বিরুদ্ধে কোনো যাজকের যৌন নির্যাতন এবং ওইসব অপকর্ম ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন করার প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহতভাবে নজর রাখার আহ্বান জানান। ফ্রান্সিস বলেন, তিনি এ সপ্তাহান্তে যাজকের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, সেরকম কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, ঈশ্বর তাদের জন্য কাঁদেন। পোপ রবিবার সকালে বিশপদের সঙ্গে আলোচনার সময় বলেন, সকল কিশোরদের যেন সুরক্ষা করা হয় তা নিশ্চিত করতে হবে এবং সবাইকে দায়বদ্ধ রাখতে হবে। ছদিনের সফরের শেষ দিনে আজ পোপ একটি কারাগার পরিদর্শন করবেন এবং ফিলাডেলফিয়ায় প্রার্থনা সভা করবেন। ফ্রান্স বলেছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে। দু সপ্তাহ ধরে লক্ষ্যগুলো নির্ধারণ করার পর তারা ওই হামলা চালাল। কোথায় আক্রমণ চালানো হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, প্যারিস আত্মরক্ষার জন্য ওই পদক্ষেপ নেয়। তারা ইসলামিক স্টেটের ওইসব আশ্রয়স্থান যেখানে যারা ফ্রান্সের বিরুদ্ধে হামলা চালায় তাদের প্রশিক্ষণ দেয়া হয় সেখানে আক্রমণ চালিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেছেন, রবিবার ভোরের আক্রমণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন ছাড়াই চালানো হয়, তবে তাদের সঙ্গে তা সমন্বিত করা হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন ইরাক ও সিরিয়ায় বিদ্রোহীদের অবস্থানে হামলা চালায়। ইরান দাবি করছে যে মক্কা শরীফের বাইরে পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে যে 769 জন প্রাণ হারায় তাদের জন্য সৌদি আরব ক্ষমা প্রার্থনা করুক। আয়াতুল্লাহ আলী খোমেনি রবিবার তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন যে সৌদিদের এর দায় নেওয়া উচিত এবং মুসলমানদের কাছে ও যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি বলেন, লোকজন এই ইস্যু ভুলে যাবেন না, সব দেশ গুরুত্বের সঙ্গে এ বিষয় জানতে চাইবে, ইসলামিক বিশ্বের অনেক প্রশ্ন রয়েছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালি শনিবার বলেন যে মিনায় বৃহস্পতিবার পদদলিত হয়ে যে 934 জন আহত হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে ইরানিদের সংখ্যায় সবচাইতে বেশি 136 জন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় যে 300 ইরানি এখনও নিখোঁজ, তাদের মধ্যে আছেন লেবাননে এক সাবেক ইরানি রাষ্ট্রদূত। ইরান সৌদিদের বিরুদ্ধে অদক্ষতা ও অপরাধের অভিযোগ করেন। মিনা ট্র্যাজেডিতে ঠিক কতজন বাংলাদেশি মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন তা নিয়ে বিভ্রান্তি বাড়ছেই। ঢাকায় সরকারিভাবে সৌদি কর্তৃপক্ষের হাওলা দিয়ে কেবলই তিনজনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ঢাকার বিদেশ মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মাত্র তিনজনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। সৌদি কর্তৃপক্ষ মারা যাওয়া 769 জন হাজির মধ্যে 650 জনের ছবি প্রকাশ করেছে। এই ছবি দেখেই তিনজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুস্তফা কাজল গিয়েছিলেন হজে। তিনি বলেন, মৃত বা নিখোঁজ নিয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয়।
বিভিন্ন
নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মিনা ট্র্যাজেডি নিয়ে সৌদি আরব আর ইরানের মধ্যে বিতর্ক চলছে। এর মধ্যে ইরান দাবি করেছে প্রায় 2000 হাজি মারা গেছেন। সৌদি কর্তৃপক্ষ আগাগোড়া এটা অস্বীকার করে আসছে। এর বাইরে কোন সরকারই এখন পর্যন্ত তার দেশের হাজিদের মৃত্যু বা নিখোঁজ হওয়া নিয়ে কোন তথ্য দেয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। ওই আশঙ্কা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি সরেজমিনে পরীক্ষা করার জন্য ঢাকা পৌঁছেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের নিরাপত্তা প্রধান। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিবি প্রধান বলেছেন সব ঠিকঠাক আছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণের জন্য অস্ট্রেলীয় ক্রিকেটের নিরাপত্তা প্রধান শন ক্যারল রোববার সকালে ঢাকা এসে পৌঁছেই অস্ট্রেলীয় দূতাবাসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,
এবং সেই জন্য ভয় পাচ্ছে আসতে। তো আমি যেটা বলেছি যে এই ধরনের কোনো কিছু আমাদের জানা নেই। আমাদের জানা মতে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস।
অস্ট্রেলীয় ক্রিকেট কর্মকর্তা রোববার গোয়েন্দা সংস্থা ডিএফআই ও এনএসআই কর্মকর্তাদের সঙ্গে এবং সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী 3 অক্টোবর পশ্চিমবঙ্গ রাজ্যের 4 মহকুমা পরিষদের পুর নির্বাচনে রাজ্যে সশস্ত্র পুলিশ দিয়ে রাজ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামী 3 অক্টোবর রাজ্যের সল্টলেক, আসানসোল, বালি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের পুর নির্বাচন সম্পন্ন করার কাজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তারা জানিয়েছেন, বাইরে থেকে না এনে নিজেদের হাতে থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়েই পুর নির্বাচন সম্পন্ন করা হোক। যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এই মুহূর্তে তা না করতে পারার পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য প্রশাসনের বক্তব্য, এই মুহূর্তে জঙ্গলমহলের যা পরিস্থিতি সেই সাথে পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক নয় এবং সে কারণেই কোন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়ে নির্বাচনের কাজে লাগানো যাবে না। তাই নির্বাচন কমিশন সূত্রের খবর, এই 4 মহকুমা পরিষদের পুর নির্বাচনের ভোটে 3,121 বুথে রাজ্য সশস্ত্র পুলিশ দিয়েই নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তথ্য সম্পর্কে দ্বিধা বিভক্ত বসু পরিবার, এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
নেতাজি সুভাষচন্দ্র বসু কি 1945 সনের 18 আগস্ট তাইহুকুতে বিমান দুর্ঘটনায় সত্যিই মারা গিয়েছিলেন? এই মৃত্যুর তত্ত্বই কিন্তু ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে, আর এই তত্ত্বেই বিশ্বাসী ছিলেন নেতাজির প্রয়াত স্ত্রী এমিলি এবং বর্তমানে কন্যা অনিতাও। নেতাজির ভ্রাতুষ্পুত্র প্রয়াত শিশির বসু ও তার বর্তমান পরিবারও এই তত্ত্বে বিশ্বাস করেন, কিন্তু নেতাজি পরিবারের বাকি অন্তত 30 সদস্য ওই বিমান দুর্ঘটনার কথাই উড়িয়ে দেন। নেতাজি রহস্য নিয়ে গঠিত প্রথম 2 কমিশন দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্ব সমর্থন করলেও তৃতীয় কমিশন, যার প্রধান ছিলেন বিচারপতি মনোজ মুখোপাধ্যায়, তাদের মত হচ্ছে ওই দুর্ঘটনা ঘটেছে এমন কোনো রেকর্ডই পাওয়া যায়নি। নেতাজির পরিণতি সম্পর্কে নানান মতের একটি হল তিনি সাইবেরিয়ায় বন্দি শিবিরে মারা গিয়েছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছবেন। তিনি কয়েকদিন সেখানে বিভিন্ন বৈঠক ও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। 2 উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি নেতৃত্ব দেবেন। জাতিসংঘের শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমন বিষয়ে ওই 2 অধিবেশন হবে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে কর্তৃপক্ষ রবিবার বলেছে কথিত ইসলামিক স্টেট চরমপন্থীরা সূর্যোদয়ের আগে প্রত্যন্ত সীমান্ত এলাকার প্রধান প্রধান নিরাপত্তা চৌকিতে সমন্বিত হামলা চালায়। ইসলামিক স্টেট চরমপন্থীরা আফগানিস্তানে প্রভাব বিস্তার করছে। কয়েক মাস ধরে এ ধরনের খবর প্রকাশের পর ওই আক্রমণ হল। ওই খবর নিশ্চিত করা হলে এটাই হবে আফগান জাতীয় বাহিনীর বিরুদ্ধে আইএস এর প্রথম বড় ধরনের একটা হামলা। বিশ্ব সংবাদ শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। তথ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের 8 জন রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে ITU অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সাউথ সাউথ সহযোগিতা বিষয়ক উঁচু পর্যায়ের সেমিনারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার স্থানীয় সময় বিকেলে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ গ্রহণ করবেন শেখ হাসিনা। এসব বিষয় নিয়ে নিউ ইয়র্ক থেকে রিপোর্ট পাঠিয়েছেন সেলিম হোসেন।
তথ্য ও প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়ানোয় উৎসাহ প্রদানের লক্ষ্যে এবারই প্রথম দেয়া হল ITU অ্যাওয়ার্ড। বিশ্বের 8 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছে বাংলাদেশের মানুষ।
আমার দেশের জনগণের জন্য আমি আমার এই উপহারটা তাদের জন্য দিচ্ছি। আমার দেশের যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড। ইট ইজ এ সিগনিফিক্যান্ট রিকগনিশন অ্যাজ উই আর ওয়ার্কিং টু বিল্ড এ ডিজিটাল বাংলাদেশ।
এর আগে শনিবার সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদন বিষয়ক সেমিনারে সহসভাপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির ক্ষেত্রে সমতা আনার উপর জোর দেন।
Across the developing world, technology can make differences in sound consumption and production in people's life, so that people can access key technologies related to agriculture and food security.
একই দিন সাউথ সাউথ প্রতিযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে ম্যানহাটনের হোটেল হিল্টনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা দেয়া হবে। সন্ধ্যায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
যুক্তরাষ্ট্রের পাবলিক ডিপ্লোমেসি এবং পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি রিচার্ড স্ট্যাঙ্গল কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সহিংস জঙ্গিবাদ মোকাবিলা নিয়ে কথা বলেছেন। ভয়েস অফ আমেরিকার প্যাম ডকিন্স তার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি ওই সাক্ষাৎকারে কি বলেছেন সে সম্পর্কে সেলিম হোসেনের রিপোর্ট।
সহিংস জঙ্গিবাদ মোকাবেলা নিয়ে কি অগ্রগতি হয়েছে এমন প্রশ্নে রিচার্ড স্ট্যাঙ্গল বলেন, আশা করা হচ্ছে এবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে কথা বলবেন বিশ্ব নেতৃবৃন্দ।
Countering violent extremism that the White House had last year, I believe in February. And since that time, we've been very, very focused on it. And the president wants to convene world leaders to really focus on this at UNGA. And so there's a...
ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সহিংস জঙ্গিবাদ মোকাবেলা বিষয়ক সম্মেলনের অগ্রগতি উঠে আসবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এবার। তিনি বলেন, সহিংস জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং দিন দিন এ সমস্যা বেড়েই চলছে। প্রেসিডেন্ট ওবামা চান এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দ ইসলামিক স্টেটের জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধের ওপর জোর দিন, যার মধ্য দিয়ে মূলত সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে একটি সমন্বিত উপায় বের হয়ে আসতে পারে, কারণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বহু বিষয়। সহিংস জঙ্গিবাদ মোকাবেলা বিষয়ক সুনির্দিষ্ট কি কি বিষয় এবার সাধারণ অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দের আলোচনায় উঠতে পারে এমন প্রশ্নে আন্ডার সেক্রেটারি বলেন,
Well, again, one of the sets of things that we're focused on is the globalization of ISIL, or Daesh, as we call it, which is the Arabic name. So there will be conversations with world leaders in those countries where
আলোচনার প্রধান একটি বিষয় হচ্ছে ISIS বা দাইশের বিশ্বায়ন। ISIS এর কর্মকাণ্ড বেড়েই চলছে, তারা বাজার সৃষ্টি করছে, নানা কায়দায় বাড়ছে সহিংসতা, শিক্ষার মাধ্যমে এর বিস্তৃতি ঘটছে। তাদের কাছ থেকে যারা নিজ সমাজে ফিরে আসছে তারাও এর বিস্তৃতি ঘটাচ্ছে এবং তাদেরকেও সচেতন করবার প্রচেষ্টা চলছে। রিচার্ড স্টেঙ্গেল বলেন, ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সম্মেলনের পর সহিংস জঙ্গিবাদ নিরসনে নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক টেরোরিজম কমিউনিকেশনস দুবাইতে কাউন্টারিং টেরোরিজম সেন্টার করা হয়েছে এবং এসবের অগ্রগতি সম্পর্কে তিনি বললেন,
It's doing well. It's a big signpost in our counter-ISIL campaign. It's a joint effort between the United Arab Emirates and the US, the SAWAS.
এসব প্রতিষ্ঠান খুবই ভালো কাজ করছে। যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ একটি প্রয়াস এটি, আমাদের কৌশলের একটি অংশ। শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএস এর নয়, এর লক্ষ্য সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে আইএস এর যে সহিংসতা রয়েছে তা প্রতিরোধ করা।
Not to focus on American versus ISIL messaging. That isn't the ball game. It's the whole rest of the Islamic world versus ISIL.
Richard Stengel bollen apatobhabe mone hote pare sahingsho jongibad protirodher ei proyash shudhumatro IS er biruddhei kintu ta noy Boko Haram Al Shabab shoho joto jongibadi goshti royeche sokoler biruddhei.
অনেকেই আশঙ্কা করছেন যে আগামী 50 বছরে বৃদ্ধ লোকেদের মধ্যে আলজাইমার্স রোগের খুব পরিচিত একটি রূপ ডিমেনশিয়া বৃদ্ধি পাবে। তবে নতুন একটি রিপোর্টে বলা হচ্ছে, যেসব প্রাপ্তবয়স্ক লোকেদের শরীরে ভিটামিন ডির পরিমাণ স্বাস্থ্যসম্মত, তারা ডিমেনশিয়ার শিকার হবেন না। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার ক্যারল পিয়ারসনের প্রতিবেদন পরিবেশন করছেন আনিস আহমেদ।
সূর্যের আলো থেকে আমাদের ত্বক সংগ্রহ করে ভাইটামিন ডি। স্যামন, মাছ, বাদাম, ডাল এবং অন্যান্য কিছু খাদ্যের মধ্যেও রয়েছে এই ভাইটামিন ডি। ভাইটামিন ডি কমে আসলে স্মৃতিবিভ্রাট ঘটতে পারে, যার ফলে ডিমেনশিয়া দেখা দেয়। ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার ভয়াবহতা কল্পনাতীত ব্যাপার। বিশ্বে যে 450 কোটিরও বেশি লোক ডিমেনশিয়ায় আক্রান্ত, তাদেরই একজন হচ্ছেন ক্রিস রবার্টস। তিনি বলছেন,
The worst thing that I found, I was getting lost in the car. I completely not just forget where I was going.
যেটা সবচেয়ে খারাপ ব্যাপার সেটা হলো, গাড়িতে উঠেই আমি আমার স্মৃতিশক্তির সবটুকু যেন হারিয়ে ফেলেছিলাম। কেবল এটাই নয় যে আমি কোথায় যাচ্ছিলাম সেটা ভুলে গেছি, বরঞ্চ আমি ঠিক কোথায় আছি সেটাও মাথায় আসছিল না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যাদের ডিমেনশিয়া আছে তাদের মধ্যে প্রায় 60% নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করেন। সেখানে তাদের পরিচর্যা করার পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষকরা বয়স্ক লোকদের ভাইটামিন ডির পরিমাণের সঙ্গে তাদের উপলব্ধির ক্ষমতা বা অবধারণ বোধ তুলনা করে দেখেছেন, অর্থাৎ তাদের মনে রাখার ক্ষমতা এবং চিন্তার প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছেন। অন্যতম একজন গবেষক রাটগার্স ইউনিভার্সিটির ডক্টর জোশুয়া মিলার বলছেন,
Some of the subjects had outright dementia, some had mild cognitive impairment, and some had what we would call normal.
কোন কোন ব্যক্তি সরাসরি ডিমেনশিয়ায় আক্রান্ত, কারো কারো অবধারণ বোধে সামান্য অসুবিধা দেখা গেছে, আবার কারো কারো আমি বলবো স্বাভাবিক অবস্থা।
তবে যেমনটি ডক্টর মিলার বলছেন, গবেষকরা লক্ষ্য করেন যে ডিমেনশিয়া রোগীদের 60%-এরই ভাইটামিন ডি-র পরিমাণ ছিল অত্যন্ত কম।
Those who had dementia also had lower vitamin D status than those who had mild cognitive impairment.
যারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত তাদের দেহে ভিটামিন ডি এর পরিমাণও কম, যাদের অবধারণ বোধে সামান্য অসুবিধা রয়েছে কিংবা যাদের অবধারণ বোধ স্বাভাবিক তাদের তুলনায়।
কাজেই ভিটামিন ডি যাদের স্বল্প, তাদের স্বল্পকালীন স্মৃতিবিভ্রাট লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে কাজকর্ম, চিন্তাভাবনা গোছানো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের অক্ষমতা প্রকাশ পেয়েছে। মিলার বলেন,
They were declining about 2.5 times faster than those who had adequate vitamin D.
যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে তাদের তুলনায় অন্তত 2.5 কম হচ্ছে সেই সব ক্ষমতা যাদের শরীরে তা নেই।
এই গবেষণায় দেখা যায় যে ডাইমেনশিয়ার সঙ্গে ভিটামিন ডির স্বল্পতা সম্পর্কিত, তবে এ ব্যাপারে গবেষণার প্রয়োজন রয়েছে যে ভিটামিন ডি সম্বলিত ট্যাবলেট খেলে এই সমস্যার সমাধান হয় কিনা।
Voice of America, Washington.
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে সেখানে সামরিক সহায়তা বৃদ্ধি করেছে। রাশিয়ার এই নৃশংস বর্বরতায় গোড়া থেকেই রুশ সমর্থনে ছিল, যা এ যাবৎ 2,50,000 সিরীয় জনগণের জীবন কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি 15 সেপ্টেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরাভের সঙ্গে মিলিত হয়ে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ সামরিক সহায়তা উপস্থিতি সংঘাতকে আরও সংকটময় করে তুলতে পারে, আরও নিরাপরাধ জনগণের প্রাণনাশ হতে পারে, শরণার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে এবং সিরিয়ায় আইসিল বিরোধী জোটের সঙ্গে আরও দ্বন্দ্বের ঝুঁকি থাকতে পারে। রাশিয়া দাবি করেছে যে আসাদ সরকারের প্রতি তাদের সামরিক সহায়তা আইসিল সন্ত্রাসীদের পরাস্ত করার নিমিত্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা 11 সেপ্টেম্বর তাঁর মন্তব্যে বলেন, আইসিল গোষ্ঠীর হুমকি বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে একই মনোভাব সৃষ্টি হতে পারে। তবে দুঃখের বিষয় যে রাশিয়া এখনও আসাদকে তাদের অব্যাহত সমর্থনের দাবিদার বলে মনে করে। প্রেসিডেন্ট ওবামা বলেন, তার কথায় যুক্তরাষ্ট্র ও আমার নিজের এমনই ধারণা যে বাশার আল আসাদ অব্যাহত ক্ষমতা কক্ষিগত রেখে এতটাই সিরীয় জনগণকে বিচ্ছিন্ন এবং দ্বিধাবিভক্ত করে ফেলেছে যে শান্তিপূর্ণ একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানো বা কোনো রকম রাজনৈতিক সমঝোতা সেখানে সম্ভব নয়। সেই দ্বিধাবিভক্তি এবং বিচ্ছিন্নতার সুযোগ নেবে উগ্রবাদী সন্ত্রাসীরা। প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর কথায় যে অভিযান ব্যর্থ হতে বাধ্য সেই রণনীতিতে দ্বিগুণ প্রয়াস চালিয়েও লাভ হবে না। তবে 60টি দেশের জোটে রাশিয়া যদি সামিল হতে চায়, সেখানে আসাদকে সরিয়ে দেবার মতো রাজনৈতিক নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে এবং সে স্থানে মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ এবং সমন্বিত জোটের নতুন কোয়ালিশন দেশটির শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসবে। তিনি বলেন, তাঁর কথায় সেটি হবে আমাদের প্রধান লক্ষ্য।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক 2020 সিরিজের খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সে খেলায় পাকিস্তান 13 রানে জয়ী হয়েছে। প্রথমেই পাকিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 136 রান করে 8 উইকেটের বিনিময়ে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মালিক, তিনি 35 রান করেছেন 24 বলে 3টি বাউন্ডারি 1টি ছক্কা। এছাড়াও ভালো ব্যাট করেছেন রিজওয়ান, 33 রান করেছেন 32 বলে 1টি বাউন্ডারি 1টি ছক্কা। শেজাদ ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, তিনি 17 রান করেন 19 বলে। ওয়াসিম 19 রান করেন 12 বলে। এর ফলে 20 ওভারে পাকিস্তান 136 রান করে এবং জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন চিবাবা, তিনি 18 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। এরপরে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমেছিল এবং 20 ওভার খেলেছে তারা, 9 উইকেটের বিনিময়ে 123 রানে তারা অল আউট হয়ে যায় এবং এর ফলে তারা পরাজিত হল 13 রানে। 9 উইকেটে 123 রান করল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাজ্জা, তিনি 25 রান করেন 25 বলে 2টি বাউন্ডারি। এছাড়া চিগুম্বুরা 31 রান করেন, সর্বোচ্চ রান করেন জিম্বাবুয়ের পক্ষে 28 বলে 31 রান 2টি বাউন্ডারি 1টি ছক্কা। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়াসিম, তিনি 4 উইকেট নিয়েছেন, 11 রান দিয়েছেন। অর্থাৎ তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই জিম্বাবুয়ে অনেকটা পরাজিত হল এবং এর ফলে এই খেলায় জয়ী হল পাকিস্তান 13 রানে। এবারে একটি শোক সংবাদ। একসময়ে বিশ্বের দ্রুততম ফাস্ট বোলার হিসেবে যিনি খ্যাত ছিলেন ইংল্যান্ড দলের ফ্র্যাঙ্ক টাইসন, তিনি 85 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন অনেক বছর ধরে। যেই সময় তিনি ক্রিকেট খেলতেন সেটি ছিল 50-এর দশক। 54-55 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে অ্যাশেজ সিরিজ খেলা হয়েছিল সেই খেলায় তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। তার নাম ছিল টাইফুন টাইসন, কারণ তিনি খুব জোরে বল করতেন। 17টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, 76টি উইকেট নিয়েছেন। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে এবং তার সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল যে খেলায় সেটি ছিল মেলবোর্নের মাঠে। তিনি ইংল্যান্ডের পক্ষে 7 উইকেট নিয়েছিলেন মাত্র 27 রান দিয়ে এবং তিনি 5টি টেস্ট খেলেছেন, 28টি উইকেট নিয়েছেন সে সময়। তার যে বোলিং পারফরম্যান্স সেটির সমকক্ষ হয়েছে মাত্র তিনজন। একজন হচ্ছেন জিম লেকার, তিনি 9 উইকেট নিয়েছিলেন 37 রান দিয়ে, আর আরেকজন হচ্ছেন স্টুয়ার্ট ব্রড, যিনি 8 উইকেট নিয়েছেন 15 রান দিয়ে। এবং জিম লেকার একবার 10 উইকেট নিয়েছিলেন 53 রান দিয়ে। এছাড়া ক্রিকেটের ইতিহাসে ফ্র্যাঙ্ক টাইসনের মতো অসাধারণ পারফরম্যান্স আর কোনো বোলার করতে পারেননি। 30 বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেছিলেন এবং তারপর তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করতে শুরু করেন। তাকে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং প্রয়াত রিচি বেনো তাকে বিশ্বের দ্রুততম বোলার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। ফ্র্যাঙ্ক টাইসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলার খবর শেষ করছি। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
রবিবার ফিলাডেলফিয়ায় রোমান ক্যাথলিক বিশপদের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস কিশোরদের বিরুদ্ধে কোনো যাজকের যৌন নির্যাতন এবং ওইসব অপকর্মের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন করার প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহতভাবে নজর রাখার আহ্বান জানান। ফ্রান্সিস বলেন, তিনি এ সপ্তাহান্তে যাজকের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, সেরকম কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, ঈশ্বর তাদের জন্য কাঁদেন। পোপ রবিবার সকালে বিশপদের সঙ্গে আলোচনার সময় বলেন, সকল কিশোরদের যেন সুরক্ষা করা হয় তা নিশ্চিত করতে হবে এবং সবাইকে দায়বদ্ধ রাখতে হবে। ফ্রান্স বলেছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে। 2 সপ্তাহ ধরে লক্ষ্যগুলো নির্ধারণ করার পর তারা ওই হামলা চালাল। কোথায় আক্রমণ চালানো হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল্স বলেন, প্যারিস আত্মরক্ষার জন্য ওই পদক্ষেপ নেয়। তারা ইসলামিক স্টেটের ওইসব আশ্রয়স্থান যেখানে যারা ফ্রান্সের বিরুদ্ধে হামলা চালায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে আক্রমণ চালিয়েছে। ইরান দাবি করছে যে মক্কা শরীফের বাইরে পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে যে 769 জন প্রাণ হারায় তাদের জন্য সৌদি আরব ক্ষমা প্রার্থনা করুক। আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন যে সৌদিদের এর দায় নেওয়া উচিত এবং মুসলমানদের কাছেও যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছবেন। তিনি কয়েকদিন সেখানে বিভিন্ন বৈঠক ও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। 2 উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি নেতৃত্ব দেবেন। জাতিসংঘের শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমন বিষয়ে ওই 2টি অধিবেশন হবে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে কর্তৃপক্ষ রবিবার বলেছে, কথিত ইসলামিক স্টেট চরমপন্থীরা সূর্যোদয়ের আগেই প্রত্যন্ত সীমান্ত এলাকায় প্রধান প্রধান নিরাপত্তা চৌকিতে সমন্বিত হামলা চালায়। ইসলামিক স্টেট চরমপন্থীরা আফগানিস্তানে প্রভাব বিস্তার করছে। কয়েক মাস ধরে এ ধরনের খবর প্রকাশের পর ওই আক্রমণ হল। ওই খবর নিশ্চিত করা হলে এটাই হবে আফগান জাতীয় বাহিনীর বিরুদ্ধে আইএস এর প্রথম বড় ধরনের একটা হামলা। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে পাহাড়ি চিন জেলায় প্রচণ্ড লড়াই হচ্ছে। ওই জেলার গভর্নর হাজি গালিব মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইসলামিক স্টেটের 35 জন জঙ্গি এবং 2 জন আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভারী অস্ত্রে সজ্জিত চরমপন্থীদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জোগিল। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.